হ্যাঁ রোকেপা, আজকে তো একটি দুঃখজনক দিন বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য।
তো আমরা শ্রোতাদের বলে দিই যে আমাদের সঙ্গে থাকুন, এবং আমাদের সঙ্গে যারা প্যানেলে থাকবেন আজকে তাদের নামগুলো বলে দাও সেলিম।
আমাদের সঙ্গে প্যানেলে থাকবেন তিনজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। প্রফেসর নজরুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ বলে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি ইতিমধ্যে যুক্ত হয়েছেন। এবং স্থপতি ইকবাল হাবিব, তিনিও এইসব বিষয় নিয়ে ইদানিং কথা বলছেন এবং পরিবেশ নিয়েও তিনি আন্দোলন করেন, ইকবাল হাবিবও যুক্ত হয়েছেন। আর মেয়র সাঈদ খোকন আমাদের সঙ্গে যোগ দেবেন, এখনো তিনি লাইনে আসেননি। দুজনকে আমরা অলরেডি যুক্ত করেছি, তো আমরা মনে হয় তাদেরকে ওয়েলকাম জানাই আগে, তারপরে আমির খসরুর একটি ছোট্ট রিপোর্ট আছে এই আগুন নিয়ে, সেটা শোনার পরে আলোচনায় যাব।
তো প্রফেসর নজরুল ইসলাম, আপনি আছেন আমাদের সঙ্গে লাইনে? আপনাকে ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি। আর স্থপতি ইকবাল হাবিব, আপনি আছেন? ধন্যবাদ আপনারা সময় করে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আজকের আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানে একেবারে হালের কথা, যেটা আমরা দেখেছি যে এর আগেও এই ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে এবং অনেক নির্দেশ সুপারিশ অনেক কিছুই করা হয়েছে কিন্তু বাস্তবায়িত হয়নি কিছুই, যার ফলশ্রুতিতে আবারও আমরা এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা দেখছি।
আমরা শেষ অবস্থাটা একটু জেনে নেই আমির খসরুর রিপোর্ট দিয়ে। আচ্ছা আমির খসরুর রিপোর্টটা একটু শুনতে চাই।
চকবাজারের ভয়াবহ প্রাণঘাতী আগুনে নিহতদের স্বজনদের অশ্রুস্রোত যেন কোনো কিছুতেই আর থামতে চাইছে না। যারা স্বজনদের মরদেহ পেয়েছেন আর যারা পাননি তাদের বিলাপ চলছেই।
দুইটা ছোট বাচ্চা আছে, একটা 5 বছরের, একটা 3 বছরের। বাচ্চা তিন দুইটা কি
কর্তৃপক্ষ এ পর্যন্ত 46টি মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করেছেন। ঢাকা মেডিকেল কলেজ সহ ঢাকার 4টি হাসপাতালের মর্গে রয়েছে শনাক্ত করা যাচ্ছে না এমন 21টি মরদেহ। অনেকের মরদেহ স্বজনেরা ঘটনাস্থল বা বিভিন্ন হাসপাতাল থেকে আগেই নিয়ে গেছেন। যাদের মরদেহ শনাক্ত করা সম্ভব নয় তাদের শনাক্তকরণের কাজটি করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি, আর এজন্য নমুনা হিসেবে ঘনিষ্ঠ আত্মীয়দের রক্ত সংগ্রহ করা হচ্ছে। এ পর্যন্ত 20 জন আত্মীয়ের রক্ত সংগ্রহ করা হয়েছে। এ সম্পর্কে সিআইডি জানিয়েছেন,
দাবিদারদের নমুনা সংগ্রহ করা হচ্ছে, নমুনা সংগ্রহের কাজ চলছে, 21 থেকে 4 সপ্তাহের মতো লাগে আমাদের।
অগ্নিদগ্ধ যে 9 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসক ডক্টর সামন্তলাল সেন বললেন,
প্রথম 48 ঘন্টা কিছু বলা যাবে না, কেউ কিন্তু ঝুঁকি মুক্ত না, এটা আগেও বলছি এখনো।
চকবাজারের ঘটনাস্থলে ধ্বংসযজ্ঞের এখনো নানা আলামত ছড়িয়ে ছিটিয়ে আছে, বাতাসে কেমিক্যাল আর চোখ ঝাঁঝানো পোড়া গন্ধ। কর্মকর্তারা বলছেন অগ্নিকাণ্ডে 5টি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল ভবনটির একাংশের তালাবদ্ধ বেসমেন্ট থেকে শুক্রবারও শত শত বস্তা ও ড্রাম ভর্তি রাসায়নিক দ্রব্যের সন্ধান পেয়েছে ফায়ার সার্ভিস। গণমৃত্যু ও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটির সদস্য এবং ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার রহমান প্রাথমিক তথ্য মোতাবেক জানিয়েছেন,
লাইটারের রিফিল করার যে ক্যান সেগুলো ওই বিল্ডিং এর ভিতরে ছিল, আর লাইটারের ক্যানের ভিতরে যে পদার্থ থাকে সেটা মানে সেই আগুন জ্বালতেই তো সাহায্য করে। এছাড়াও যে কেমিক্যাল গুলো ছিল প্রত্যেকটাই আগুনকে আরো বাড়াই দিতে সহযোগিতা করেছে।
এদিকে চকবাজারে নিহতদের স্মরণে শুক্রবার দেশব্যাপী গায়েবানা জানাজা ও বিশেষ মোনাজাত করা হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল। চকবাজারের ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। ভারত, যুক্তরাজ্য সহ অনেক দেশ শোক প্রকাশ করেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
গেল যে সেখানকার এই মুহূর্তের যে অবস্থাটা।
হ্যাঁ, ইতিমধ্যে আমাদের সঙ্গে মেয়র খোকন,
মেয়র সাঈদ খোকন যোগ দিয়েছেন। আচ্ছা বেশ, তো আমরা প্রথমে কিন্তু মেয়রের কাছেই যাই, কারণ এই একজন মেয়রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে।
তার আগে আমি বলি, ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছিল, তদন্ত করে তারা ইতিমধ্যেই কিছু ফাইন্ডিং বের করেছেন এই ঘটনার। তো সাঈদ খোকনের কাছে আমরা সরাসরি যাই। মাননীয় মেয়র জনাব সাঈদ খোকন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে আলাপন অনুষ্ঠানে।
হ্যাঁ, আমরা যেটা আপনাকে জানতে চাইছি যে আমরা যা জানি 2010 সালে নিমতলিতে 124 জন প্রাণ হারিয়েছিল, 2012 সালে তাজরিন ফ্যাশনসে 117 জন প্রাণ হারিয়েছিল, তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটে চলেছে নিমতলিতে। এই যে পুনরাবৃত্তি যেটা আমরা বারবার দেখছি অগ্নিকাণ্ডের ঘটনা, পুরনো ঢাকাতে রাস্তাঘাট অত্যন্ত সরু, ফায়ার সার্ভিস পৌঁছতে পারে না, সেখানে কোনো রকমের এই ধরনের দুর্ঘটনা ঘটলে সাহায্য করা তো দূরে থাকুক, মানুষ সেখানে এগিয়ে যেতে পারে না, পরস্পরকে সাহায্য করতে পারে না, সেই রকম একটি জায়গায়, ঘন বসতিপূর্ণ জায়গায় এবং আবাসিক এলাকার চারপাশে, সেইখানে রাসায়নিক একটা পদার্থের গুদাম, এটা তো একটা অকল্পনীয় ব্যাপার আজকালকার দিনে বর্তমান যুগে। সেটা কি করে বাংলাদেশ কর্তৃপক্ষ বা যারা সেখানকার দায়িত্বে ছিলেন তারা কিভাবে অনুমতি দিলেন বা দিনের পর দিন দেখলেন যে এইভাবে কাজকর্ম চলছে? মেয়র সাইদ খোকন,
গুদাম জাত করবার জন্য কোনো ধরনের অনুমতি আমার জানা মতে কোনো কর্তৃপক্ষই দেয়নি, এটা সম্পূর্ণভাবে দেয়নি। বিশেষ করে 29টি রাসায়নিক পদার্থ যেটা আপনার বিস্ফোরক নিয়ন্ত্রণ অধিদপ্তর তারা একটা তালিকা প্রণয়ন করেছিল, সেই সমস্ত রাসায়নিক পদার্থ বেচা কেনা করা এবং সেগুলোকে গুদামজাত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। অন্যান্য অনেক কেমিক্যাল রয়েছে যেগুলো ব্যবসা বাণিজ্য প্রচলিত আইনের মধ্যে হয়ে থাকে, সেগুলো গুদামজাত করার যে বিষয়টি সেটা মাত্র 7-8 দিন আগে আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা তাদেরকে বলেছিলাম যে রাসায়নিক গুদাম এখান থেকে সরাতে হবে। এখানে যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে সেখানে দোকানপাটগুলোতে স্যাম্পল হিসেবে তারা প্রোডাক্ট গুলো রাখতে পারবে, কিন্তু বেচা কেনা করে তাদের ডেলিভারিটা সেটা নিরাপদ স্থানে, বিশেষ করে কেরানীগঞ্জের বেশ কিছু জায়গা রয়েছে যেখানে ঘনবসতিপূর্ণ এলাকা নয়, সেখানে গুদাম থেকে তারা ডেলিভারি করতে পারবে। এমনি একটি আলাপ আলোচনার পর আমরা বুধবার ঘটনার ঠিক 2 দিন আগে আমরা সোমবার আমি নিজে সেখানে থেকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমাদের কর্মসূচির উদ্বোধন করি এবং ব্যবসায়ীরা আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছিলেন এবং সেদিন করেওছিলেন যে আমরা যাতে করে এই সমস্ত গুদামগুলো যেগুলো রয়েছে রাসায়নিক দ্রব্য এখান থেকে সরিয়ে নিতে পারি। তার ঠিক 2 দিনের মাথায় এই ঘটনার একটি ঘটে এবং যেটা আপনারা সবাই দেখেছেন যে ব্যাপক প্রাণহানির ঘটনাটা ঘটেছে।
আপনি কি ইতিমধ্যে ওই জায়গায় সফর করেছেন এবং সেখানে আরো প্রাণহানির ঘটনার আশঙ্কা রয়েছে কিনা এরকম কোনো আভাস পেয়েছেন?
আমি আপনার ঘটনাটা জানতে পারি যখন আমরা আমাদের শহীদ দিবস সেটা ছিল আমাদের রাত 12:30 সময়, 12:30 আমরা সেখানে আমার,
হ্যাঁ কারণ ওই দিনই রাতে 10:30 দিকে বোধহয় অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের ডিজি তার আপনার লোক মারফত আপনার শহীদ দিদির কাছাকাছি আমাকে ঘটনাটি জানায় যে এরকম আপনার চক বাজার এলাকাতে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটা সম্ভবত ব্যাপক আকার ধারণ করতে পারে। আমি তৎক্ষণাৎ আমাদের সেই আনুষ্ঠানিকতা শেষ করে আমি সেখানে যাই এবং আপনার সেখানে আমি সারা রাত ছিলাম, সেখানে সকালে আমি আমার বাসায় ফিরে আসি, আগুন যখন সেই নিয়ন্ত্রণে ফেলে আসে তখন আমি সারা রাত সেখানে ছিলাম এবং পাশে যে মসজিদটা সেই মসজিদে আমি ছিলাম, আমাদের ফায়ার সার্ভিসের ডিজি ছিল, আমাদের ঢাকার জেলা প্রশাসক ছিলেন, আমাদের স্থানীয় সংসদ সদস্য ছিলেন, আমরা সবাই সেখান থেকে আপনার টোটাল বিষয়টাকে মনিটর করি এবং খুব কাছের থেকে ঘটনাগুলো দেখি এবং নিয়ন্ত্রণে যে সমস্ত সাহায্য সহযোগিতা এবং আলাপ আলোচনার ভিত্তিতে যা যা প্রয়োজনীয় আমরা সারা রাত সেখানে কাজ করেছিলাম।
এবার একটু অধ্যাপক নজরুল ইসলামের কাছে আমরা যাই।
হ্যাঁ
স্যার, আপনি কি একটু আলোকপাত করবেন যে একের পর এক আগুন লাগছে বাংলাদেশে, এরকম দুর্ঘটনা ঘটছে, এটার কারণ কি এবং এ থেকে বাঁচার উপায় কি আমাদের?
একটা হলো যে শহরে নানা রকম দুর্যোগ হয় হতেই পারে এবং এ ব্যাপারে মোটামুটি আমরা অবহিত, পরিকল্পনা যারা করেন যেমন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, তাদের যে মহাপরিকল্পনাটি হয়েছিল 2015 সালে, দুঃখজনক হলো সত্য সেটা কিন্তু এখনো অনুমোদিত হয় নাই, 3-3.5 বছর লেগে যাচ্ছে একটা প্ল্যান পরিকল্পনা যেটা খুবই জরুরি শহরের উন্নয়নের জন্য, সেটি সরকার এখনো অনুমোদন দিতে পারেন নাই। ইতিমধ্যে কিন্তু ডিটেইল এরিয়া প্ল্যানটা তৈরি হচ্ছে, অর্থাৎ এগুলো বলছে এই জন্য যে শহরের কোথায় কোন এলাকায় কে কোন ধরনের ভূমি ব্যবহার হবে বা কোন ধরনের কর্মকাণ্ড পরিচালিত হবে, এটা কিন্তু এই প্ল্যানগুলোর মধ্যে থাকে, আছে। তো সেইখানে যদি অনুমোদন না হয় সেটা তো বাস্তবায়ন হবে না, এটা হলো এক। আর দুর্ঘটনা দুর্যোগের কথা কিন্তু এই পরিকল্পনার মধ্যে আছে, বন্যা দুর্যোগ অথবা সাইক্লোন অথবা ফায়ার বা অগ্নিকাণ্ড, এই নিয়ে তাদের একটা চ্যাপ্টারই আছে। সুতরাং তারা চিন্তা ভাবনা করেন, কিন্তু কার্যত সেটা বাস্তবায়নের দিকে এগোন না বা এগোতে পারেন না। এখন আমাদের সমস্যা হলো এই, শুধু নগর ব্যবস্থাপনার ক্ষেত্রেই নয়, আমরা আমাদের দেশ পরিচালনার বিভিন্ন ক্ষেত্রেই আমরা দুর্বলতা দেখি, শৈথিল্য দেখি, এবং যারা এগুলো ব্যবস্থাপনার দায়িত্বে আছেন তাদের দক্ষতার ঘাটতি দেখি। তারা হয়তো বলেন, একটা কথা বলেন, আমাদের জনবল নেই। জনবল নেই সেটা নিশ্চয়ই খানিকটা সত্য, কিন্তু জনবল তো থাকতে হবে, তা না হলে তো এরকম দুর্বিপাক হতেই থাকবে। এখন এই যে অগ্নিকাণ্ড, এটা যে শুধু পুরাতন ঢাকায় হচ্ছে তাই তো নয়, নতুন ঢাকাতে অত্যন্ত আধুনিক পরিকল্পনা, স্থাপত্য, মধু, যেটার নাম বসুন্ধরা সিটি, দুইবার আগুন লেগেছে সেখানে, কারণ বাজার একটা পরিকল্পিত,
সেখানে
আগুন লেগেছিল টেলিভিশন স্টেশনে। এটা হতে পারে, কদিন আগে দিল্লিতে একটা দামি হোটেলে আগুন, কিন্তু এই যে পুরাতন ঢাকায় যেটা হচ্ছে, এইখানে কোনো অবস্থাতেই রাসায়নিক দ্রব্যাদি দাহ্য পদার্থ আবাসিক এলাকার সাথে মিক্সভাবে থাকার কথা নয়, কিন্তু আছে। আছে কেমন করে, এইখানেই বলতে হবে, প্রশাসনের দুর্বলতার কারণে তারা মনিটর ঠিক মতো করছেন না বা পাচ্ছেন না, এবং যেই সিদ্ধান্তগুলো তারা নিয়েছিলেন ওই নিমতলির পরে, সেই সিদ্ধান্তগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবার কথা, সেটা পাচ্ছেন না। আমি কয়েকদিন আগেই শুনছিলাম যে মাননীয় মেয়র সাঈদ খোকন তিনি বলছিলেন, তিনি কিন্তু নিজে ওই এলাকায় গিয়ে এলাকাবাসী যারা ব্যবসায়ী তাদেরকে আবেদন জানাচ্ছিলেন ব্যাপারগুলো সরিয়ে নিন, এবং কিন্তু এটা তো মাত্র সেদিনের কথা, কিন্তু কয়েক বছর তো চলে গেছে এর মধ্যে। আরো কঠিন ভাবে, আরো শক্ত ভাবে এই কাজগুলো করা দরকার ছিল। এখন মেয়র সাহেব একা করলে হবে না। আমি একটু অবাক হচ্ছি এই যে দুদিন ধরে ঘটনাগুলো ঘটছে বা যে ঘটনার প্রতিক্রিয়া গুলো, আমি কিন্তু রাজুকের কারো ওখানে কথাবার্তা শুনছি না। তারাই কিন্তু ভূমি ব্যবহার
পরিকল্পনা,
হ্যাঁ পরিকল্পনা, এবং কোথায় কি ব্যবহার হবে সেটা তাদের ম্যাপিং করা আছে। তাদের তো আমি সেরকম তৎপরতা একেবারেই দেখছি না। তো তার মানে হলো একটা নিষ্ক্রিয়তা সেখানে আছে। অন্যান্য পরিবেশ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, তারা এখন আবার শুরু হয়ে গেছে একের দোষ আরেকজনের ধারে চাপা দেওয়ার ব্যবস্থা, সেটা হয় না। অর্থাৎ যেকোনো এই ধরনের পরিবেশ সংরক্ষণ অথবা শহরের যে নিরাপত্তা, এই ধরনের নিরাপত্তা, দুর্যোগের বিরুদ্ধে নিরাপত্তা, সেগুলো নিশ্চয় নিশ্চিত করবার জন্য যেই ধরনের দক্ষতা, নিষ্ঠা, আন্তরিকতা এবং কমিটমেন্ট যেটাকে বলে থাকা উচিত, সেটা অতটা আমরা দেখছি না।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমন্বয় নাই, এই যে আপনি বললেন বিভিন্ন বিভাগগুলোর
মধ্যে
সমন্বয়
নাই। স্বস্তি পাচ্ছি দেখে যে মেয়র সাহেব কিন্তু উদ্যোগ নিচ্ছেন, তিনি মাঠে চলে যাচ্ছেন, বারবার চেষ্টা করছেন। এই নেতৃত্বটা তাকেই নিতে হবে, তাকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এক ধরনের ক্ষমতাও দিয়েছেন, তিনি মন্ত্রী পদমর্যাদার একজন মানুষ, এবং তাকে সমন্বয়ের দায়িত্বটা দেওয়া, অন্যরা হয়তো সমন্বয়ে তার ডাকে আহ্বানে অতটা সাড়া দিচ্ছেন না, তাদের সাড়া দিতে হবে। এই মেয়রের অধীনেই এই সমন্বয়টা করা উচিত এবং বাঞ্ছনীয়। হ্যাঁ
হ্যাঁ, নগরপাল যিনি, আমরা যেটা জানি বাংলা শব্দে নগরপাল, সুতরাং তাকেই সে মানে গোটা টিমের নেতৃত্বে তাকে এগিয়ে আসতে হবে, সেটা আমরা আশা করি। কিন্তু যেটা আপনি বলছিলেন যে অনেকের মধ্যে সমন্বয় নেই, অনেকে সহযোগিতা করেন না, কিন্তু সেই সহযোগিতা করার সরকারের কাছ থেকে সেই ক্ষমতা নিয়ে সহযোগিতা বাড়ানোর বা সহযোগিতা জোর করে করানোর দায়িত্বটাও কিন্তু এই নগরপালেরই কাজের মধ্যে পড়ে, আমি সেটা মনে করি এটা করা উচিত, যদিও সবসময় সম্ভব হয়ে ওঠে না।
আচ্ছা,
আমি মায়র সাঈদ খোকনের প্রতি খুবই আস্থাবান, তিনি যেভাবে এগুচ্ছেন এটা এগোবেন, আরো জোরদার ভাবে এটা করবেন, এটা আশা করি।
আচ্ছা, আমরা একটু
স্থপতি ইকবালের কাছে যাই, কারণ এটা তো একটা এটা তো পরিকল্পনার ব্যাপার, এবং সেখানে স্থপতিদেরও একটা বিরাট ভূমিকা থাকে।
আমি স্থপতি হিসেবে কথা বলার আগে একজন দায়িত্বশীল
নাগরিক হিসেবে বলুন,
এবং আমি পরিষ্কার ভাষায় বলছি,
এতক্ষণ
যে আলোচনা হলো তার মধ্যে অনেকগুলো ফাঁক রয়েছে। এইভাবে করে আলোচনা করে আমরা আসলে এর মূল গুরুত্বকে আবারও লাঘব করার চেষ্টা করছি। মনে রাখা দরকার একটি অঞ্চলে কি ধরনের ব্যবহার হবে তা সুনিশ্চিত করার জন্য এই আওয়ামী লীগ সরকার 1997 সালে উদ্যোগ নিয়েছিল, 2010 সালে অনুমোদন করেছিলেন যে ডিটেল এরিয়া প্ল্যানের মাধ্যমে কোথায় কিভাবে কি ধরনের ব্যবহার হবে। তার মানে একটি অনুমোদিত আইন, তার অনুশাসন প্রতিপালনে সকলে মিলে আমরা ব্যর্থ হয়েছি। এই দায় কেউ যদি না নিতে চায়, আমি নিতে চাই, এবং সে কারণে বলছি ২০১১ সালের ২০ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কমিটি গঠন করা হয়েছিল সেইখানে অন্যান্য সকলে মিলে 15-17টি অনুশাসন করা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিষ্কার সমাধান যাত্রা লেড ডাউন করা হয়েছিল, কিন্তু সেটার বাস্তবায়নে ক্রমাগত ভাবে বছরের পর বছর নিমতলী দিবসে আমরা ধর্ণা দিয়েছি, মানববন্ধন করেছি, দেখা করেছি, কিন্তু কারোই টনক নড়েনি। আজকে দায় বছরের জন্য এমন একটা ভাব যে গতকাল আমি ঘুম থেকে উঠে জানলাম এরকম একটা শহর, এই তার অবস্থা। এই ধরনের অর্বাচনীয় কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা আমাদের দায়িত্বহীনতার হত্যাকাণ্ড কোটানে ঘুরতে চলেছি, অবহেলাজনিত হত্যাকাণ্ড করেছি, নিষ্ক্রিয়তাজনিত হত্যাকাণ্ড করেছি, এবং এই দায় আমাদেরকে নিতে হবে। আমি একটু মনে করিয়ে দিতে চাই যে আমাদের মাননীয় মেয়র সাহেব 2017 সালের 19 ফেব্রুয়ারি প্রথম উদ্যোগ নিয়েছিলেন উনি দায়িত্ব নেওয়ার পরে, যে এই পুরনো ঢাকার এই আপদ বিদায় করতে হবে। কারণ আমরা যখন 2011 সালে জনমত গঠন করে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলাম, যেগুলো সরে যাওয়া 6 মাসের মধ্যে সরে গেছিল, আবার তারা যখন ঢুকেছে তাদের অর্থনৈতিক শক্তিমত্তায়, রাজনৈতিক শক্তিমত্তায় তারা যখন ঢুকে পড়েছে, আমরা সকলের কাছে আবদার করেছি অঞ্চল তৈরি করে বিশেষায়িত অঞ্চলে শিল্প নেওয়ার কথা ছিল, এই এই বিশেষায়িত ব্যবসার ব্যবসায়িক কাঠামোগুলি নিয়ে যাওয়ার কথা ছিল, কামরাঙ্গীর চর এবং কেরানীগঞ্জের জায়গা নির্ধারণ করা হলো, শিল্প মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, জেলা প্রশাসন সকলের ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ে সেই কার্যক্রম যারা যারা করলেন না, এই লাশের দায়িত্ব তাদের নিতে হবে। নিতে হবে তাদেরকে যারা সত্যিকার অর্থে শুধুমাত্র লাভের জন্য, তিনগুণ ভাড়ার জন্য ওইখানে জেনে শুনে নিজের সকল সন্তান এবং প্রতিবেশীর সকল সন্তানকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন। আমরা সবাই দেখছি না, আমরা সবাই দেখলাম না, রাতারাতি এই ব্যবসাগুলো গড়ে উঠেনি। সকলের চোখের সামনে তার মানে কি মাদক ব্যবসা করা যাবে? সকলের চোখের সামনে তার মানে কি অগ্নি আগ্নেয়াস্ত্র ব্যবসা করা যাবে? আমরা এক্স্যাক্টলি তাই করছি। আমাদের এখানে এই তেজস পত্রাদি, এই দাহ্য বস্তু, উচ্চ মাত্রার দাহ্য বস্তু যেগুলি সুনির্ধারিত করা হয়েছে 29টি, সেগুলির আমদানি রপ্তানি করার জন্য যে প্রসেস, আমি এবার টোটালি যদি আপনাকে বলি প্রায় 15টি শর্ত পূরণের মধ্যে দিয়ে এগুলোর ব্যবসা করা যায়। তাহলে কারা এগুলি করছিল? ওখানে অবৈধভাবে অবৈধ এবং নকল প্রসাধনী সামগ্রী বানাচ্ছিল সকলের অগোচরে। আসলে রাষ্ট্র দায়িত্ব এড়াতে এড়াতে যদি এই জায়গায় চলে যায় যে যে যা খুশি করতে পারে, তবে এই মৃত্যুর মিছিল ঘটবেই। কিন্তু এই জায়গায়, এই স্টক বাজারের ঘটনায় আমরা কাউকে দায় এড়াতে দিব না। এই জন্যে, কারণ নিমতলির পরে প্রতি বছর নিমতলি দিবসে আমরা হাত জোর করে সকলের কাছে ধর্ণা দিয়েছি, আমরা হাত জোর করে শিল্প মন্ত্রণালয়কে ধর্ণা দিয়েছি, এবং বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে এই কার্যক্রম করবে। শুনলে আপনি কষ্ট পাবেন আপনারা যে 8 বছর পর গত জানুয়ারি মাসে প্রথম একজন প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে এই শিল্পাঞ্চলগুলি তৈরি করে, এদেরকে নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। মেয়র কেন হাত জোর করতে হবে? মেয়রের অধীনে কেন মেট্রোপলিটন পুলিশ নাই? কেন মেয়র আইন শৃঙ্খলা প্রণয়ন করতে পারবে না? কেন মেয়রের নাকের দগায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পরিকল্পনা করবে কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে কিনা, তার নিয়ন্ত্রণ হচ্ছে কিনা, অথবা উন্নয়ন অনুমোদন না নিয়ে যারা কাজ করছে তারা প্রতিহত হচ্ছে কিনা, সেগুলো দেখবে না? এই দায় কেন মেয়রের উপরে অথবা অন্য কারোর উপর করবে? এবং এই দায় এরিয়ে যারা আছেন তারা চুটিয়ে ব্যবসা করছেন, ফ্লটের ব্যবসা, ফ্ল্যাটের ব্যবসা, এই যে দায় মোচনের একটা রাজনীতি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা আমি পরিষ্কার করে বলতে চাই, ক্ষতিপূরণ ভিত্তিক সমাধান যারা খোঁজেন
পরিষ্কার
ভাবে চিহ্নিত, শুধু যাত্রাটা করতে হবে।
জনাব ইকবাল হাবিব,
ধরে করছি না তাই আমরা কেউ আড়াতে পারবো না।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই সুস্পষ্ট মতামত ব্যক্ত করার জন্য।
এখন অধ্যাপক নজরুল ইসলাম এবং ইকবাল হাবিবের কাছ থেকে অনেকগুলো প্রশ্ন বেরিয়ে এসেছে সাঈদ খোকনের জন্য। মেয়ার খোকন, আমার মনে হয় আপনি শুনেছেন,
আমাদের শ্রোতারাও যারা কেউ ইমেল পাঠিয়েছেন, অনেক প্রশ্ন করেছে। ফয়সাল আহমদ শিপন ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে লিখছেন যে এই ধরনের প্রাণ দিতে হয় বারবার, এই একই ধরনের প্রশ্ন আসছে যে নিমতলী থেকে শুরু করে 2010 সাল থেকে শুরু করে আমরা যা দেখছি শুনছি এবং যেসব ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে, কেউ তার দায়িত্ব নিচ্ছে না, এর গুরুত্ব উপলব্ধি করছে না এবং এই ভয়াবহ মর্মান্তিক ঘটনাগুলো একের পর এক যখন ঘটছে, যেমন আমরা সেই দিবসটি পালন করছি, নিমতলী দিবস পালন করছি, অথচ সেখানে একটা কোনো সুস্পষ্ট যে আমরা পদক্ষেপ নিয়েছি, মানে সরকার বলুন বা কর্তৃপক্ষ বলুন, যারাই থাকুন, সচেতন নাগরিক বলুন,
তারা কিছু সঠিক সিদ্ধান্ত হয়েছে। সকল দাহ্য পদার্থ বা এই ধরনের বিপজ্জনক সকল ব্যবসা মজুর এবং কার্যক্রম সরিয়ে নিতেই হবে। এই একটি কাজ আমরা করতে পারিনি, এত অসহায় রাষ্ট্র।
হ্যাঁ, সেটাই লিখছেন আমাদের শ্রোতারা এবং ফোনেও সেটাই বলছেন।
মেয়র খোকন কি বলবেন?
যে আমি আমার যে আপনার এই 3.5 বছর হতে চললো, আমার যে অভিজ্ঞতা যেটা বলে, এই অল্প সময়ের অভিজ্ঞতা যেগুলো বলে, যে সমস্ত এই চকবাজারের আগুন কিংবা অন্য যে কোনো বিষয় নাগরিক সমস্যার বিষয়, সিটিজেন এনগেজমেন্টটা আমি খুব একটা বড় একটা আপনার চ্যালেঞ্জ হিসেবে দেখি। যতক্ষণ না পর্যন্ত নাগরিকদেরকে আমরা সচেতন করে তুলতে পারছি, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারছি, যে কোনো সমস্যা খুব একটা দুরূহ একটা বিষয়। আমরা যদি আজকে এই চকবাজারের এই বিষয়টাকে আমরা দেখি, দেখুন মাত্র 45 স্কোয়ার কিলোমিটার ঢাকা শহর, এখানে 1,25,000,000 লোকের অধিক জনসংখ্যা, জনসংখ্যা ঘনত্বের দিক থেকে পৃথিবীর অন্যতম ঘনবসতি শহর এই আমাদের ঢাকা। তার মধ্যে পুরনো ঢাকা তো আরো অনেক বেশি, পুরনো ঢাকার ঘনত্ব আরো অনেক বেশি। যে এলাকাতে ঘটনাটা ঘটলো সেই এলাকার ঘনত্ব এবং সেই এলাকার আপনার প্রায় 500 বছরের পুরনো একটা এলাকা, 500 বছর যে সমস্ত দ্রব্য এখানে আপনার মজুদ রাখা হয়েছিল, আমরা যতটুকু জেনেছি শুনেছি, সিলিন্ডারের বিস্ফোরণ থেকে ঘটনার সূত্রপাত, সেটা ছড়িয়ে কেমিক্যাল যে গোডাউন গুলো আপনার বাসা বাড়িতে ছিল সেখানে গিয়ে সেটা ব্যাপকতা লাভ করে। তো এই সমস্ত কেমিক্যাল গুলো কিন্তু আপনার দেশের আপনার কেউ আমদানি করছেন না, আপনার অবাধ আমদানির সুযোগ রয়েছে দেশের প্রচলিত আইন অনুযায়ী। কিন্তু এই কেমিক্যাল গুলো মজুদ রাখবার কথা একটা আপনার নিরাপদ স্থানে, আইন অনুযায়ী আপনার আবাসিক এলাকার কোনো বাসা বাড়িতে এই সমস্ত কেমিক্যাল রাখার কথা নয়। কিন্তু এই হাজার হাজার বাড়িঘর, হাজার হাজার বাড়িঘর, 5-তলা বাড়ি, 7-তলা বাড়ি, 10-তলা বাড়ি, 2-তলা বাড়ি, এই হাজার হাজার বাড়িঘরের কোনো একটি বাড়ির মধ্যে, কোনো একটি ঘরের মধ্যে যদি এই আপনার ধরেন সামান্য কেমিক্যাল স্টোর করে রাখলো কেউ, কেউ একটা গাড়িতে করে নিয়ে আসলো, একটা পিক আপ ভ্যানে করে নিয়ে আসলো দিনে রাত্রে, এটাকে নজরদারি কিন্তু খুব কঠিন একটা বিষয়, প্রশাসনের পক্ষে অত্যন্ত কঠিন একটা বিষয়। যতক্ষণ না পর্যন্ত স্থানীয় পর্যায়ে, স্থানীয় যে সমস্ত আপনার সংগঠন রয়েছে, পঞ্চায়েত গুলো রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধিরা রয়েছেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছেন, স্থানীয় পর্যায়ের লোকজন যতক্ষণ না পর্যন্ত নিজের নিরাপত্তার বিষয়টাকে গুরুত্ব না দেবেন এবং গুরুত্ব দিয়ে এই সমস্ত অবৈধ কর্মকাণ্ডের প্রতিরোধ করবার জন্য, প্রতিবাদ করবার জন্য এগিয়ে না আসবেন, ততক্ষণ পর্যন্ত এটার নিশ্চয়তা বিধান করা সত্যি অত্যন্ত দুরূহ।
কিন্তু ইকবাল হাবিব যে প্রশ্নগুলো করলেন যে এটা হচ্ছে না কেন, কেমিক্যাল কারখানা সরানোর একটি বিষয়, প্রফেসর নজরুল ইসলাম বললেন
হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না কিছু।
কারখানাটা সরানোর একটা বিষয় যেটা আমরা জানি, আমি 2016-17 সনে আমরা একইভাবে উচ্ছেদ আপনার প্রক্রিয়া শুরু করেছিলাম এবং বেশ কিছু কারাদণ্ড এবং জরিমানা আমরা পরে পরে আমাদের কাজগুলো শুরু করেছিলাম। সেই সময় তৎকালীন শিল্প মন্ত্রণালয় থেকে আমাদের প্রতি অনুরোধ আসে আপনার এই অভিযানটুকু বন্ধ রেখে ব্যবসায়ীদেরকে একটু সময় দিতে, এবং তারা আমাদেরকে সে তখন অনুরোধ করে বলেছিলেন তাদের এই আপনার কেরানীগঞ্জের যে আপনার শিল্পপল্লী তারা গড়ে তুলছেন খুব অল্প সময়ের মধ্যে সেগুলোকে রিলোকেট করবেন। ব্যবসায়ীরা শিল্প মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করেছিলেন, সেখান থেকে আমাদের কাছে অনুরোধ আসে তাদেরকে কিছু সময় দেওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে যেখানে তারা এই কেমিক্যাল পল্লী করবার জন্য জায়গা ঠিক করেছিলেন সেখানে খুব সম্ভবত আপনার জমি নিয়ে জমি সংক্রান্ত কিছু আইনি জটিলতার কারণে আমি যতটুকু জানি এই কার্যক্রম পিছিয়ে দেয়। কিন্তু এটা দীর্ঘ 8 বছরে না করতে পারা এটা অবশ্যই আমি বলবো যে এটা একটা দুর্বলতা, এই দুর্বলতা যাতে ভবিষ্যতে না হয় এবং দ্রুত সময়ের মধ্যে এই কেমিক্যাল পলি আপনার নির্মাণ করে।
তো শিল্প মন্ত্রণালয় কি এই কথাটি, আমি একটি প্রশ্ন করি, শিল্প মন্ত্রণালয় কি এই বিষয়টি উপলব্ধি করতে পারেননি যে এই জটিলতা যদি কাটিয়ে না ওঠা যায় যে রিলোকেট করতে হবে এই রাসায়নিক গুদাম বা যা কিছুই হোক না কেন এই ধরনের বিপজ্জনক যেসব পণ্য সামগ্রী বস্তু রয়েছে তাহলে তার পরিণতি কি হতে পারে, আজকের যে পরিণতি সেটা কি তারা উপলব্ধি কখনোই করতে পারেন না বা পারেননি, বছরের পর বছর তো কেটে যাওয়ার কথা নয়?
ঠিকই
বলেছেন যে বারবার এই ঘটনাগুলো ঘটছে এবং ব্যবসায়ীদেরকে আমরা বারবার সচেতন করেছি। শেষ আমরা আমি নিজে গত সোমবার বিদপোর্ট এলাকাতে গিয়ে আমি হাত জোর করে তাদেরকে বলেছি যে প্লিজ আপনারা এটা করেন, এটা জীবনের ঝুঁকি মারাত্মক, আপনারা যত দ্রুত সম্ভব আপনারা সরাবেন। তার দুদিন পরে এত বড় একটা ঘটনা ঘটে গেল যেটা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে।
আচ্ছা আমাদের টেলিফোন লাইনে একজন শ্রোতা আছে, আমরা নিয়ে নিই। হ্যালো হ্যালো,
হ্যাঁ শুনতে পাচ্ছি?
জি বলুন, আপনি কামাল বলছেন?
জি আমি কামাল হোসেন মধুখালীপুর থেকে বলছি। আমাদের সুযোগ দেওয়ার জন্য আমি যেটা বলতে চাইছিল, নিমতলি এবং চকবাজারের ঘটনার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা প্রায় দেখি সারা বাংলাদেশে বিভিন্ন সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এই গ্যাসের সিলিন্ডার গুলো আমি মনে করি যেটা মেদোৎপন্ন পুরাতন হওয়ার কারণে এগুলো হয়, এবং পুরো ঢাকা শহরে যে গ্যাসের লাইন গুলো ছড়িয়ে ছিটে আছে এটা 70 বছর বা 80 বছর আগেকার লাইন গুলো আছে, এগুলো থেকেও বিভিন্ন সময় বিস্ফোরণ করতে পারে। এ ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ আছে কিনা?
জি
মেয়র হানিফের কাছেই যাই, মেয়র সাইদ খোকনের কাছেই যাই আমরা। যে আপনি যদি এখন কি মনে করছেন, যে শ্রোতা যে প্রশ্ন করলেন যে গ্যাস লাইন গুলো আছে অনেক,
ওনার যে প্রশ্নের যে উদ্বেগ এটা অত্যন্ত যৌক্তিক, যে গ্যাস লাইন গুলো কিন্তু প্রচুর পরিমাণে আপনার আমার ঢাকা শহরের আমার এলাকাতেও আপনি হয়তো শুনলে অবাক হবেন যে আপনার এই ঘন্টা খানেক আগে আমার আপনার গ্যান্ডারিয়া এলাকা থেকে আমার যে কাউন্সিলর উনি ফোন করেছেন যে গ্যাস লাইন আপনার লিক হয়ে সেখান থেকে গ্যাস বেরোচ্ছে এবং আপনার সেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে।
আমরা অত্যন্ত বিপজ্জনক একটা পরিস্থিতি
কর্তৃপক্ষকে ইনফর্ম করেছি। এটা অত্যন্ত যৌক্তিক একটা কথা বলেছেন যে বিভিন্ন জায়গায় ঢাকা শহরের মাটির নিচে যেভাবে মাকড়সার জালের মতো ইউটিলিটি সার্ভিস গুলো যেভাবে ছড়িয়েছে কি আছে, এটা কোথায় কি আছে, কোথায় গ্যাস লাইন আছে, কোথায় ইলেকট্রিক আপনার কানেকশন রয়েছে, কোথায় আপনার সুয়েজ আছে, কোনো আপনার এইগুলো কোনো আপনার নকশা আমার যতটুকু ধারণা এই 3.5 বছরে কারো পেছি নেই। একটা আপনার বিস্ফোরণের একটা জ্বালামুখের মধ্যে ঢাকা শহরের মানুষ বসে আছে, সেটা আমার ব্যক্তিগত ভাবে
আমাদের হাতে একদম সময় নেই।
আমি একটুখানি যুক্ত করছি যে যখন ভূমিকম্পের প্রকোপ বেড়েছিল তখন সরকার দুর্যোগ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিয়েছিল যে সার্কিট ব্রেকার বসানো হবে অঞ্চল ভিত্তিক, সেই সিদ্ধান্ত দৃঢ়ভাবে মন্ত্রণালয়ে নেওয়া সত্ত্বেও তা এগুলো না কেন? এবং একই সঙ্গে আমরা গাড়িতে গাড়িতে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করার জন্য প্রাইভেট কারকে উন্মুক্ত করে দিয়েছি এবং সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হলো কিনা, পরীক্ষা নিরীক্ষা করছে কিনা, সেগুলো এক একটা টিকিং নম হচ্ছে কিনা, সেটি দেখভালের জন্য কোনো ব্যবস্থাপনা নিলাম না। এইভাবে করে প্রযুক্তিগত ভাবেও আমরা
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের শ্রোতা দর্শক যারা দেখলেন শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।